ఎక్కువగా కొంతకాలంగా ఆలోచన గురించి శ్రీనివాస భాగవ సర్వప్రథమి కృష్ణ ద్వీపాన్ని విదుర్ తారతమ్య ప్రాతిపదికాశ్రమే ప్రథమ ఈ గ్రంథ ప్రణయం కరే তাঁর প্রিয় পিত্র সুখদেব গোস্বামীকে এই ভাগবত অধ্যয়ন করে শ্রীমদ ভাগবতের অধিবেশন এই বদরিকাশ্রমে প্রথম হয়। এর দ্বিতীয় অধিবেশন হয় মুজফ্ফরনগর জেলার অন্তর্গত সুকরতল নামক স্থান মহারাজ পরীক্ষিতের সভা। সেইখানে সুখদেব গোস্বামী এই শ্রীমদ ভাগবত মহিমা কীর্তন করে রাজা পরীক্ষিতের সামনে। এই ভাগবতের তৃতীয় অধিবেশন হয় নৈমিষারণ্যে নৈমিষ কারণে তৃতীয় অধিবেশন হয়। এইভাবে বর্তমান আকারে শ্রীমদ ভাগবত আমরা দেখতে পাই। সুখদেব গোস্বামী বর্ণনা করছেন রাজা পরীক্ষিতের কাছে একটা উপাখ্যান, গোবিন্দ গুপ্তায়ন দ্বারবত্যাং কৃদব অবাসিত নারদ অভিষ্ঠান কৃষ্ণ উপাসন লাভ। দেবর্ষি নারদ কৃষ্ণের দর্শন লালসায় তদীয় পূজ্য সুরক্ষিত দ্বারকাপুরীতে নিরন্তর বাস করতেন। একটা প্রসঙ্গ আলোচনা আরম্ভ করেছেন সুখদেব গোস্বামী। গোবিন্দের পূজের দ্বারা সুরক্ষিত দ্বারকাপুরী একটু বিশেষণ বিশেষভাবে দেওয়া হয়েছে। দ্বারকাপুরী কিরকম দ্বারকাপুরী? গোবিন্দের পূজের দ্বারা সুরক্ষিত। এইখানে নারদ ঋষি প্রায় যাতায়াত করতেন, ভগবানের দর্শন লড়তেন। বহু স্থান আছে এই ভারতবর্ষে যেখানে শ্রী ভগবানের পদাঙ্কিত স্থান, তার ভিতরে কিছু বিশেষ ক্ষেত্র আছে যার নাম তীর্থক্ষেত্র। অযোধ্যা মথুরা মায়া কাশী কাঞ্চি অবন্তিকা পুরী দারাবতী চৈব সপ্তৈকে মোক্ষদায়ী। এই সপ্ত মোক্ষদায়িকা পুরী কথা বলা, এর ভিতরে আবার বিশেষ বৈশিষ্ট্য কীর্তন করেছেন ভগবানের আবির্ভাব স্থান জন্মস্থান, তার মহিমা মাহাত্ম্য আরো এখানে কৃষ্ণের পূজের দ্বারা সুরক্ষিত দ্বারকাপুরী। সেইখানে নারদ ঋষি শ্রীকৃষ্ণের দর্শন লালসায় প্রায় যেতেন বাস করতেন কথাটা বলছেন। এর পিছনে কিছু আখ্যান উপাখ্যান আবার রয়েছে। দেবর্ষি নারদ এক সময় বিনা বাদন করতে করতে চলেছেন, দেখা হল প্রজাপতি দক্ষের সঙ্গে। প্রজাপতি দক্ষ তাকে আসন দিয়ে বসালেন, কিছু অনুরোধ করলেন নারদের, আপনি আমার কিছু উপকার করবেন, আমার ছেলেগুলো লেখাপড়া শিখছে না, আপনি যদি দয়া করে তাদের প্রাইভেট টিউটরে যুক্ত হন গৃহ শিক্ষক আমি খুব উপকৃত হব। নারদ ঋষি বললেন, আমি যা করি আপনার জানা আছে, তথাপি আপনার যদি উপকার হয় আমি সেটা করতে প্রস্তুত আছি। দেবর্ষি নারদ দক্ষ প্রজাপতি ছেলেদের লেখাপড়া শিখাবার দায়িত্ব নিলেন গৃহ শিক্ষক নিয়োগ করলেন। কিন্তু নারদ ঋষি যে শিক্ষায় শিক্ষিত, যে দীক্ষায় দীক্ষিত, ঠিক সেইভাবেই দক্ষ প্রজাপতির সন্তানগণকে সেইভাবে লেখাপড়া শিক্ষাতে লাগলেন, শাস্ত্রাধ্যয়ন করাতে লাগলেন। তারা নারদের শিক্ষাতে উপদেশ প্রাপ্ত হয়ে কেউ আর সংসার করছে না, সবাই সংসার পরিত্যাগ করে সন্ন্যাসী হয়ে চলে যাচ্ছে। দুটি চারটি ছেলে নয়, হাজার হাজার সন্তান এইভাবে দক্ষ প্রজাপতির সন্তানগণ এইভাবে তারা সব সাধু সন্ন্যাসী হয়ে বেরিয়ে যেতে পারে, কেউ সংসার করছে না। প্রজাপতি দক্ষের ইচ্ছা প্রজাবৃত্তি হোক, এইটার ইচ্ছা মনস্কামনা, কিন্তু নারদ ঋষির উপদেশে সেটা সম্ভব হচ্ছে না। তাই নারদ ঋষি এক সময়ে অভিসম্পাদ দিয়ে দিলেন, নারদ ঋষিকে অভিসম্পাদ দিয়ে দিলেন দক্ষ প্রজাপতি, আপনি এক জায়গায় বসে বহুক্ষণ বহুদিন ধরে কাকেও শাস্ত্র উপদেশ করতে পারবেন। কারণটা অভিসম্পাদ দেওয়ার ক্ষমতা নারদ ঋষির ছিল, কিন্তু নারদ ঋষি সেটি করেননি। পরম বৈষ্ণব তিনি পাল্টা অভিসম্পাদ দেননি, দক্ষ প্রজাপতির অভিসম্পাদ তিনি আশীর্বাদ রূপেই মেনে নিলেন। তিনি মনে করে নিলেন, আমি তো সর্বত্র বিনা আবাদন করে করে ভগবানের নাম গান করে থাকি, এক জায়গায় আটকে গিয়েছিলাম, পুনরায় আমার শেষ যুগ এসে, কিন্তু অন্যান্য জায়গায় দক্ষ প্রজাপতি অভিসম্পাদ প্রবেশ করবে, বিশেষ বিশেষ স্থান সেখানে নারদ ঋষির অভিসম্পাদ প্রবেশ করবে না। তাই একটা জায়গা তিনি বেছে নিয়েছেন দ্বারকা। যখন ভগবানকে সাক্ষাৎভাবে দর্শন করতে ইচ্ছা হতো বা লীলা দর্শনের ইচ্ছা হতো, তখন তিনি দ্বারকায় চলে যেতেন। এই ইতিহাসটি কোন রাজন ইন্দ্রিয়বান মুকুন্দ চরণানুজম নভজে সর্বতো মৃত্যু পার্শ্বমানোত্তম। সুখদেব বলছেন আবার, এ রাজন সর্বতোভাবে মৃত্যুর অভিজ্ঞতাগ্রস্ত কোন ব্যক্তি ব্রহ্মাদি দেবেন্দ্রগণের সেবনীয় শ্রীকৃষ্ণচরণ কমলের আরাধনা না করেন, অর্থাৎ সকলেই সেই সর্বেশ্বরেশ্বর পরমভজনীয় বস্তু ভগবানেরই আরাধনা করা উপাসনা করা উচিত, সেইটাই এখানে বোঝাচ্ছে। কৃষ্ণ ভজন ছাড়া আমাদের আত্যন্তিক মঙ্গল চরম মঙ্গল লাভ হয় না, সেইটি এখানে বুঝাচ্ছেন প্রকারান্তরে। ভগবত ভজন ছাড়া মানুষের জীবন সফল হয় না, সেইটাই নারদ ঋষি বলবার কাজ করছে। জন্মগ্রহণ করেছি আমরা মনুষ্য রূপে, তার আলোচনা হয়েছিল মানব কাকে বলা হবে, সেই আলোচনার ক্ষেত্রেই রয়েছে কথা। সাধারণ পশু যা করে মানুষ যদি সেইটুকুই করে, তাহলে মানুষের কোন মনুষ্যত্বের পরিচয় হয়। আহার নিদ্রা ভয় ইন্দ্রিয় তর্পণ বাইরে থেকে নেসেটি, এইটা নিয়েই যদি মানুষ চলে, তাহলে মানুষের মনুষ্যত্ব প্রমাণিত হয়। ধর্ম হি তেষাম অধিক বিশেষ, ধর্মে নহি না পশু বিশ্বমান। ধর্মীয় জীবনযাপন করাই হল মানুষের মনুষ্যত্ব, মানবের মানবত্ব। সেই ধর্ম কি, তাকে কি কোন কালচারাল রিলিজিয়ান বলা হবে, না কোন ক্রিডাল রিলিজিয়ান বলা হবে? শাস্ত্র বলছেন তা সনাতন ধর্ম যাকে বলা হয়েছে তার অপর নাম আত্মধর্ম, তারই অপর নাম ভাগবত ধর্ম, প্রতিটি জীব মাত্রের ধর্ম। সেই ধর্মের কথাই ব্যাখ্যা করা হয়েছে সনাতন ধর্ম। অর্থাৎ নীতি আদর্শ পরায়ণতা, তাকেই বলে ধর্মীয় জীবনযাপন। সেখানে কোন কার্ড ক্রিপ সেট কোনো কিছুর কথা নাই। সনাতন ধর্ম বলতে এটাকেই বোঝায়। দেহধর্ম মনধর্ম সেখানে নিরস্ত হয়েছে, কিছু অন্নপানাদি খেলে পরে শরীরটা সুস্থ হয়। বিষয় কথা কিছু আলোচনা করলে পরে মনটা সুস্থ হয়, মনটা খুশি হয়, কিন্তু আত্মা এতে খুশি হয়। শ্রী ভগবানের নাম রূপ গুণ লীলা কথা যদি শ্রবণ কীর্তন স্মরণ করি তাহলে আত্মা খুশি হয়। সেই কথা বুঝিয়েছেন শাস্ত্র। দেহ মনোধর্মের অতীত যে বস্তু তাকেই বলে আত্মধর্ম, তাকেই বলে সনাতন ধর্ম। সেই ধর্ম গ্রহণ করতে বলছেন প্রত্যেকটি মানুষকে, তবেই মানুষের মনুষ্যত্বের পরিচয় সাধন। তাম একদাতু দেবর্ষি বসুদেব বিহাগতম অর্চিতম সুখমাসীনম অভিবাদ্যেদম প্রবীত। একদিন নারদ ঋষি ওইভাবে বসুদেব মহারাজের ঘরে দ্বারকায় উপস্থিত হলেন। বসুদেব তাকে আসনে বসতে দিলেন, স্বাগত সম্ভাষণ জানালেন, তারপরে তিনি কিছু প্রশ্ন রাখছেন। শ্রী বসুদেব বলবার বসুদেব বললেন, ভগবান ভবতো যাত্রা স্বস্থ এই সর্বদেহিনা কৃপণান যথা পিতৃরুক্তম শ্লোক বর্তমানা। হে নারদ ঋষি, আপনি কি আমার ঘরে এসেছেন, আমার গৃহ পবিত্র হয়েছে, আমরা সবাই পবিত্র হয়েছি, আপনার এই আগমন আমাদের সকলেরই কল্যাণেরই। কেমন কল্যাণ, আপনাকে দর্শন করে আমার কেমন আনন্দ হচ্ছে। বহু দূর দেশে পিতা রয়েছেন, তিনি যখন বাড়িতে ফিরে আসেন বাচ্চা শিশুর যেমন আনন্দ হয় পিতাকে দর্শন করে, আপনাকে দর্শন করেও আমার আজ ওইরকম আনন্দ হয়েছে। একটা উদাহরণ দিয়ে আবার একটা উদাহরণ দিচ্ছেন কি, কৃপঙ্গনের পক্ষে সাধু সজ্জনগণের আগমন যেমন মঙ্গলকর, আমার পক্ষেও আজ আপনার আগমন তদ্রূপ মঙ্গলকর। কাল আলোচনা করেছিলাম কৃপণ শব্দ এসেছিল, আজও ফের কৃপণ শব্দ এসেছিল। কৃপঙ্গনের পক্ষে সাধু সজ্জনের আগমন যেমন মঙ্গলকর, এখানে কৃপণ শব্দ মানেও ওই একই কথা। অতাত্ত্বিক ব্যক্তি যাদের তত্ত্বজ্ঞান লাভ হয়নি, যারা সাধন ভজন থেকে পরানুভূত, তাদেরই বলা হচ্ছে কৃপণ। সুতরাং আমাদের সর্বতোভাবে ভজন সাধন করতে হবে, তত্ত্বজ্ঞান লাভ করতে হবে, তত্ত্ব সিদ্ধান্ত বুঝতে হবে, শিখতে হবে। আপনাকে দর্শন করে আমার মনে খুব আনন্দ হয়েছে, সে আনন্দ আমি ঠিক প্রকাশ করতে পারছি। সুতরাং দেবচরিতম দুঃখায় চ সুখায় চ সুখায় এব যে সাধুনা সমচ্যুতা। এখন নারদ ঋষির সঙ্গে দেবতাগণের সঙ্গে একটা তুলনা করছে, দেবতাগণ বড় না সাধু বড়।
ভূতানাম দেবচরিতম দুঃখায় চ সুখায় চ। দেবতাগণের যে চরিত্র, কখনো সুখের নিমিত্ত, কখনো দুঃখের নিমিত্ত। কিরূপ আমরা এই সংসারে যত রকম কষ্ট পাই, সব কষ্টকে তিন ভাগে ভাগ করা হয়েছে, আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈহিক। আধ্যাত্মিক তাপ মানসিক অশান্তি, জন্ম মৃত্যু জরা ব্যাধি, এগুলোকে আধ্যাত্মিক তাপ বলা হয়। আদি দৈহিক তাপ, দেবতাগণের থেকে যে কষ্টগুলো আসে আমাদের, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, বান, বন্যা, প্লাবন, কর্কাপা, ভূমিকম্প ইত্যাদি, এগুলো আদি দৈহিক তাপ। আর আদি ভৌতিক তাপ, প্রাণী জগৎ থেকে যে কষ্ট আসে, কুকুরে কামড়ালো, শিয়ালে কামড়ালো, সাপে কামড়ালো, ঠিক এই জাতীয় কষ্টগুলো। দেবতাগণের চরিত্র কখনো দুঃখের কারণ, কখনো সুখের কারণ। সুখায় এবহি সাধু নাম তাদৃশ আমার চুতাধু নাম। হে নারদ ঋষি, আপনার ন্যায় ভগবত তদ্গত চিত্ত ব্যক্তি, তাঁর আগমন কেবল সুখেরই কারণ। আবার বলছে, ভজন্তি যে যথা দেবান, দেবাওপি তথৈব তান, ছায়েব কর্ম সচিবা, আমরা দেব দেবীগণের যেমন পূজা দেয়, ফলটা সেই রকমই পায়। আধিকারিক দেব দেবী ভগবান যাদের কিছু বিশেষ বিশেষ অধিকার দিয়ে প্রতিষ্ঠিত করেছেন, তাদের নাম আধিকারিক দেব দেবী। তারা কে? তাদের অধিকার কিরূপ? ছায়েব কর্মসচিবা, তারা সব কর্মসচিব, কর্মচারী, কর্মচারিণী, ভগবানের আজ্ঞা তারা ছায়ার ন্যায় অনুসরণ করছে। তব ভয়ে বায়ু ভয়, চন্দ্র সূর্য সমুদয়, শস্য নিয়মিত কার্য করে, তুমি তো পরমেশ্বর, পরব্রহ্ম, পরাত্মর, তব বাস ভগতম করে। যদ্বিধেতি শয়ন ভয়ং, দেবতাগণের কাছে আমরা যেমন পূজা দেব, ফলটা সেই রকমই পাই। কিন্তু সাধুর কাছে পূজা দেওয়ার কোন প্রয়োজন নাই। সাধব দীনবৎসলা, দীনবৎসল মানে যারা খেতে করতে পান না এমন অবস্থা, তা বলছেন। এখানে দিন মানে ওই কৃপণ, যাদের তত্ত্বজ্ঞানের অভাব আছে, যারা অতাত্ত্বিক জন, তাদের তত্ত্বজ্ঞান প্রদাতা, তাকেই বলে সাধু। ব্রহ্মণ তথাপি পৃচ্ছাম ধর্মান ভাগবতান স্তব, যান শ্রুত্বা শ্রদ্ধয়া মর্ত উচ্যতে সর্বতো ভয়া। হে নারদ ঋষি, আমি তথাপি আপনাকে জিজ্ঞাসা করছি, ধর্মান ভাগবতান স্তব। তথাপি একটা শব্দ এসেছে, আগে কিছু কথা নিশ্চয়ই বলা হয়েছে, তা না হলে তথাপি শব্দ আসতে পারে না, কনজাংশন। সুতরাং অতএব যেহেতু বাস্তবিক প্রকৃত প্রস্তাবে এসব শব্দগুলো বলবার আগেই কিছু বলা হয়েছে, এখানে তথাপি বলছেন। তথাপি শব্দের ব্যাখ্যা এখানে কি? নারদ ঋষি বসুদেব মহারাজের গৃহে গেছেন, বসুদেব মহারাজ বলছেন আমার গৃহ পবিত্র হয়েছে, আমরা পবিত্র হয়েছি, আমরা ধন্য হয়েছি, তথাপি আমি জিজ্ঞাসা করছি। এই তথাপি ঘোষণা, আমি তথাপি জিজ্ঞাসা করছি আপনার কাছে, ভাগবত ধর্ম, সনাতন ধর্ম কাকে বলে আমি শুনব, জানব, বুঝব। জান শ্রুত্বা শ্রদ্ধয়া মর্ত্য মুচ্যতে সর্বতো ভয়াৎ, যে ভাগবত ধর্মের কথা শ্রদ্ধাপূর্বক যদি কেউ শ্রবণ করে মুচ্ছতি সর্বত ভয়া, তাহলে সব রকম ভয় থেকে তিনি রক্ষা পাবেন। সব থেকে বড় ভয় মৃত্যু ভয়, এর থেকে বড় ভয় আর কিছু নেই, এর হাত থেকেও রেহাই পাবে। যদি কেউ এই সনাতন ধর্মতত্ত্ব অনুশীলন করেন, অভ্যাস করেন, শ্রবণ কীর্তন স্মরণ অনুশীলন করেন, সেই কথা বলছি। কিন্তু শব্দটা বলা হয়েছে শ্রদ্ধয়া, শ্রদ্ধার সঙ্গে। শ্রদ্ধা শব্দের ব্যাখ্যা কাল করা হয়েছে, কৃষ্ণে ভক্তি করিলে সর্বকর্মকৃত হয়, একে বলে শ্রদ্ধা। এমন বিশ্বাস কজনের আছে, ভগবানের নাম করলেই আমি সমস্ত ফলটা পেয়ে যাচ্ছি, ভগবানের নাম করলেই আমার সমস্ত কর্তব্য সমাপন করছি, এই বিশ্বাস কজনে? কিন্তু এই বিশ্বাস না আসা পর্যন্ত আমাদের কল্যাণ নাই। অবিশ্বাসের মূলেই আমরা আধিকারিক দেব দেবীর উপাসনা করি, ভগবানের প্রতি বিশ্বাস নাই। কিরূপ ভগবান? সর্বেশ্বরের, সর্বশক্তিমান, অখিল রসামৃত মূর্তি ভগবান, তার প্রতি বিশ্বাস না। তিনি আমাদের যে কিছু উপকার করতে পারেন বিশ্বাস না। যদি বিশ্বাস থাকে তাহলে কিন্তু আর পাতায় পাতায় জল দিতে হয় না। উদাহরণ দিয়েছেন ভাগবতে, যথা তরুণমূল নিষেচনে না ত্রিপন্থিতা, গ্রীষ্মের দারুণ নিরাগ, গাছ পুড়ে যাচ্ছে, সেই সময় যদি গাছের গোড়ায় জল না দিয়ে পাতায় পাতায় একটু জল যদি ছিটিয়ে দেওয়া হয় বৃক্ষ সঞ্জীবিত হবে না, গাছের গোড়ায় জল ঢালতে হবে। এই কথা বলছেন এখানে, সে বিশ্বাস কই? আমাদের বিশ্বাস নাই বলেই আমরা সব দেব দেবীর কেই সন্তুষ্ট করব, সন্তুষ্ট রাখব, এই জন্যই সকলের পায়ে একটু একটু করে দুটো চন্দন দিয়ে যাচ্ছি। কেউ যেন আমাদের প্রতি অসন্তুষ্ট না হন। যদি বিশ্বাস হয় শ্রী ভগবানেরই উপাসনা করব আমরা, তাহলে সবাই সন্তুষ্ট হয়ে যান, সে বিচার পৃথক। কিন্তু তা আসছে না, সে বিচার হরিভক্তি আছে যার, সর্বদেব বন্ধু তার, এই বিশ্বাস কোথায়? অথচ এটা তো শাস্ত্রেরই কথা, বিশ্বাস নেই বলেই আমরা সকলকেই সন্তুষ্ট করতে যাচ্ছি। কৃষ্ণ ভজন করলে পরে সব দেব দেবী সন্তুষ্ট হন, এর তো যথেষ্ট প্রমাণ শাস্ত্রে রয়েছে বিভিন্ন জায়গায়। মন্ত্র পড়ছি আমরা, প্রিয়তাং পুণ্ডরীকাক্ষ সর্বযজ্ঞেশ্বর হরিহি তস্মিন তুষ্টে জগত্তুষ্টম প্রণীতে প্রীতম জগৎ। সেই ভগবান সন্তুষ্ট হয়ে অনন্ত বিশ্ব, অনন্ত জগৎ সবাই সন্তুষ্ট হয়। কথাটা বলি বটে কিন্তু বিশ্বাস করি না। ব্রহ্মাজি স্তব করলেন, গোবিন্দ স্তব, সেখানে বলছেন যত পূজনেন বিবুধা পিতরোর চিতাশ্চ, যার পূজা করলে সমস্ত দেব দেবীগণ সন্তুষ্ট হন, দেব দেবীগণের পূজা হয়ে যায়। পিতৃপুরুষগণ সকলেরই তর্পণ হয়ে যায় যে ভগবানের পূজা করলে, সন্তুষ্টা ভবন্তি ঋষি ভূত সলোকপালা, ঋষিগণ সন্তুষ্ট হন, দিকপালগণ সন্তুষ্ট হন, সর্বে গ্রহ সমস্ত গ্রহ শান্তি হয়। পৃথক করে আর নবগ্রহের পূজা করতে হয় না। গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি, আমি আদিদেব সেই গোবিন্দ তারই পূজা করি, তারই ভজনা করি, এই বিশ্বাস করি। আমাদের আমাদের বিশ্বাস নেই বলেই আমরা সকলকেই সন্তুষ্ট করতে যাচ্ছি, কি জানি কে বা অসন্তুষ্ট হয়ে পড়ে। এই ভাগবতের মধ্যেই রয়েছে কৃষ্ণ, তিনি বুঝাচ্ছেন কথাগুলো ধর্মরাজ যুধিষ্ঠিরকে। যুধিষ্ঠির এক সময় প্রশ্ন করেছেন, ঠাকুর যারা অন্যান্য আধিকারিক দেবদেবী পূজা করেন তারা দেখি বেশ সুখে শান্তিতে কাল কাটিয়ে দিচ্ছেন, কিন্তু যারা তোমার ভজন সাধন করেন তাদের যেন জীবনে অনেক কষ্ট। কেন হয় প্রভু এটা? সংসারে আজ এইরূপ প্রশ্ন রয়েছে বহু ব্যক্তি, এ প্রশ্নের সমাধান তাদের হয়নি, কিন্তু সে সমাধান স্বয়ং ভগবান কৃষ্ণই করে দিয়েছেন ভাগবতের মধ্যে রয়েছে। কি কথা বলছেন? আমার ভক্তের কষ্ট তুমি দেখতে পাও যুধিষ্ঠির? এটা কখনো হয়? আমি সর্বশক্তিমান ভগবান, আমার ভক্ত যা চাই আমি তাকে তাই দিয়ে দিতে পারি। আমি দিতে পারি না কি আবার? সব ক্ষমতা আমার আছে, কিন্তু তারা আমার কাছে অগ্রসর হয় না। কেন? ফাঁকি দিয়ে কিছু করে নিতে চায়, অতি অল্পেতে সন্তুষ্ট হন। একজন দেবতা আছেন যার নাম আশুতোষ, জল আর বেই পাতা দিলেই সন্তুষ্ট হন। আচ্ছা যুধিষ্ঠির, আমাকে সন্তুষ্ট করতে গেলে কি লাগে? একটু শ্রদ্ধা লাগে। কি লাগে? একটু জল আর তুলসী লাগে, আর কিছু লাগে না। তুলসী দলমাত্রেণ জলস্য চুলুকেন বা বিক্রমিতে সমাত্মানম ভক্তেভ্যো ভক্তবৎসল। আমি সেই ভক্তবৎসল ভগবান, আমাকে সন্তুষ্ট করতে কিছু কষ্ট হয় না। কিন্তু সাধারণ মানুষ তারা আমাকে সন্তুষ্ট করা কষ্ট মনে করে তারা অন্যান্য আধিকারিক দেব দেবীর শরণাপন্ন হচ্ছে, এটা তাদের বুদ্ধির দোষ। তারা বোঝে না আমার কথা, আমি শাস্ত্রে পরিষ্কার ভাবে আমাকে কি করে সন্তুষ্ট করতে হয় তা বলে রেখেছি, বুঝিয়ে রেখেছি। একটু জল আর একটু তুলসী পাতা, একটু শ্রদ্ধা, এগুলোই আমি সন্তুষ্ট হই। সেখানে দুঃখ করে কৃষ্ণ বলছেন যুধিষ্ঠিরকে, অত মানুষু দুরারাধ্যম হিত্বা অন্যান ভজতে জন ততস্তু আশুতোষেভ্য লব্ধ রাজ্য শ্রী উদ্ধতা। মত্তা প্রমত্তা বিস্মরন্তি অবজানতে। দেখো যুধিষ্ঠির, আমার ভজন সাধন কষ্টকর মনে করে বহু লোক তারা অন্যান্য আধিকারিক দেব দেবীর শরণাপন্ন হচ্ছেন, বহু কষ্ট করছেন, কিন্তু আমার কাছে এগোচ্ছেন। আমি যাদের কিছু ক্ষমতা দিয়ে বসিয়েছি তারা কিছু দিতে পারেন, দিয়েও থাকেন, কিন্তু দিলে পরেও সেই বড় প্রদাতা দেবতাগণকে তারা আবার পুনরায় অবমাননা করে বসে। উদাহরণ দিয়ে বুঝাচ্ছেন কৃষ্ণ নিজেই যুধিষ্ঠিরকে, আমার ভক্তের যখন কষ্ট কিছু দেখো তখন জেনে নেবে, বুঝে নেবে যে আমার ভক্তের তখন পরীক্ষা চলছে, কিন্তু পরীক্ষোত্তীর্ণ ভক্তের কোন দুঃখ কষ্ট নাই, সব দায় দায়িত্ব আমি নিয়ে নিয়েছি। আমি যখন ভক্তকে পরীক্ষা করি সেই পরীক্ষার সময় তোমরা আমার ভক্তের কিছু কষ্ট দেখতে পাও। কৃষ্ণ যদি ছুটে ভক্তের ভক্তি মুক্তি দিয়া প্রভু ভক্তি ধন না দেন রাখেন লুকাইয়া, এটা পরীক্ষার সময়। আবার পরীক্ষোত্তীর্ণ ব্যক্তি তার বেলায় কি বলা হয়েছে, ভগবান সব নিজে দায়িত্ব নিয়ে নিয়েছে, তার সব দায়িত্ব ভগবানের। দুটো বিচারিত আছে, আমার ভক্তের যখন বেশ কিছু দেখতে পাও যুধিষ্ঠির, তখন তুমি চিন্তা করবে যে আমি তখন পরীক্ষা করছি সে সত্য সত্যই আমাকে চায় কিনা, পার্থিব জগতের বিষয় সম্পদ সে চায় না আমাকে চায়, এটুকু পরীক্ষা আমি তাকে করি। কথাগুলো এইভাবে বিছানো হয়েছে, কিন্তু আমরা কি বুঝে উঠতে পারি না? উপাস্য, পরমোপাস্য, সর্বোপাস্য, এসব শব্দগুলো ব্যবহার করা, গোবিন্দের সেবা করলে যে সকলেই সন্তুষ্ট হন, তস্মিন তুষ্টি জগৎ তুষ্ট প্রণীতি প্রণীতম জগৎ, এই কথাটা ওর ভিতরে বুঝানো হয়েছে। বেশি পরিশ্রম করতে হয় না, 33 কোটি দেব দেবী পূজা করতে হয় না, একজন করলেই হবে সবাই সন্তুষ্ট হবে, বুঝানো হয়েছে। একে নিষ্ঠার কথা বলছেন, ঐকান্তিকতা নিষ্ঠা একে বলে, এটা কোন এক চোখমি বিচার নয়। সময় কম আমাদের, সেই জন্যই এই ব্যবস্থা শাস্ত্রে, সময় অনুসারে ব্যবস্থা। এখানে তাই বলছেন, যান শ্রুত্বা শ্রদ্ধায়া মর্ত উচ্চতে সর্বত ভয়া, যে সনাতন ধর্ম কথা ধর্মতত্ত্ব শ্রদ্ধাপূর্বক শ্রবণ করলে মানুষ সব থেকে যে বড় ভয় তার হাত থেকে রেহাই পাবে। সব থেকে বড় ভয় মানে মৃত্যু, মৃত্যুকে অনায়াসে তিনি জয় করতে পারেন। ওরে মৃত্যু তুমি মরে কি দেখাও ভয়, উভয় কম্পিত নয় আমার হৃদয়, এটা তিনি বলতে পারেন। ভক্তবীর তার কথাই বলা হয়েছে এখানে, কর্মবীর জ্ঞানবীরের কথা বলা হয়নি এখানে, কর্মবীর জ্ঞানবীর যোগবীর তাদের কথা বলা হয়নি, ভক্তবীরের কথা বলা হয়েছে। অহং কীল পুরানন্দং প্রজার্থ উপবিমুক্তিদম অপূজয় নমস্কায় ভূমি তুলদেব মায়া। বসুদেব মহারাজ আবার বলছেন, খুব একটা হাতির মধ্যে আত্মা পরমাত্মাকে দর্শন করছেন, একটা কুকুরের মধ্যেও পরমাত্মা আত্মাকে দর্শন করছেন, কি ব্যাপার? এই দর্শন যার আছে তিনি সমদর্শী সাধন, কজনের আছে? বাসুদেব সর্বমিতি সমহাত্মা সুদুর্লভ, গীতায় ব্যাখ্যা করলেন কৃষ্ণ পদ্ধতি, বাসুদেব সর্বমিতি সমহাত্মা সুদুর্লভ, কে তিনি? ওইরূপ ব্যক্তি সমদর্শী সাধু মানে সবটাকে পার্থিব জগতের সমান অসমান এ কথা বলা হয়নি, আত্মদর্শী আত্মতত্ত্ববিদ সেই কথা বলা হয়েছে। সাধারণ জগতের বিচারে নারায়ণ অময়ং জগৎ পশ্যন্তি পরমার্থিন, জগৎ ধনময়ং লুব্ধা কামুকা কামিনীময়ং, সাধারণ লোকের দর্শন, কিন্তু নারায়ণ অময়ং জগৎ পশ্যন্তি পরমার্থিন, দর্শনে ভেদ আছে, কিন্তু সমদর্শী সাধুর কাছে সম্পর্কযুক্ত, এই বিশ্ব ভগবৎ সম্পর্কিত, তাকে আমি অস্বীকার করতে পারি না। ব্রহ্ম সত্য জগন মিথ্যা থিওরি বাজারে খুব চলছে, কিন্তু যুক্তির ক্ষেত্র কি? ব্রহ্ম যদি সত্য হন তাহলে জগত সত্য, আর ব্রহ্মকে যদি মিথ্যা বলা হয় তাহলে জগত মিথ্যা। যখন ব্রহ্মকে সত্য বলছি তখন জগৎ সত্য, আমরা দেখছি তাকে সামনে, তার সৃষ্টি বৈচিত্র্য দেখছি, বৃক্ষ তৃণগুণ লতা পশু পাখি মনুষ্য গোষ্ঠী সব দেখছি,
সেই মানুষের ভিতরে স্নেহ মায়া মমতা রয়েছে দেখছি আমরা, এটাকে অস্বীকার করবো কি করে?
এসব তত্ত্বদর্শন নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় আলোচনা করেছেন, আপনারাও নিশ্চয়ই পেয়েছেন গীতার ষোড়শ অধ্যায়। দৈবাসুর সম্পদ সম্পদ বিভাগ যোগ, আস্তিক নাস্তিকের তালিকা দিয়েছেন, বুঝাচ্ছেন সেখানে, হে অর্জুন জগতে দুই রকম লোক আছে, দুই শ্রেণীর ব্যক্তি। কি দুই শ্রেণী? দৌ ভূত সর্গ লোকেস্মিন দৈব আসুর এবছর। জগতে দুই রকম লোক, বিষ্ণু ভক্ত ভবেৎ দৈব আসুরস্তদ বিপর্যয়। একদল যারা ভগবানকে মানেন, আর একদল যারা ভগবানকে মানেন। একদল আস্তিক আর একদল নাস্তিক। আস্তিকগণ দৈবী ভাবাপন্ন আর নাস্তিকগণ আসুরি ভাবাপন্ন কথা বললেন। অসুরগণের নাস্তিকগণের তালিকা দিচ্ছেন, চার্ট রয়েছে, পরপর বুঝানো হয়েছে। অসত্যম অপ্রতিষ্ঠান্তি জগদাহুলণীশ্বরম অপরস্পর সম্ভূতম কিমন্নত কাম হৈতুকম। জিনিসগুলো বুঝিয়ে যাচ্ছেন কৃষ্ণ অর্জুনকে। অর্জুনকে বুঝাবার কিছুই দরকার ছিল না, অর্জুনকে উপলক্ষ করে আমাদের মতো বোকাহত ভাগাগুলোকেই বুঝাচ্ছেন সব। অসত্যম অপ্রতিষ্ঠান্তি, ওই যারা বলছেন ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, এনে ফেলেছেন তাদের ওর ভিতরে। জগদাহু রণীশ্বরম একদল নাস্তিক, তারা বলছেন ভগবান বলে কোনো কর্তকর্ত নাই এই জগতে। আর একদল বলছেন কি, অপরস্পর সম্ভূতম, ওই অ্যাটমস মলিকিউলস থিওরি আনছেন, কণাদের বৈশেষিক দর্শন, অনুপরমাণু সংঘাতে জগতের সৃষ্টি হয়েছে। আর একদল নাস্তিক, তারা বলছে হ্যাঁ ভগবান বলে একজনকে মেনে নিতে পারি আমরা, তিনি আমাদের কল্যাণের জন্য জগৎ সৃষ্টি করেননি, আমাদের সৃষ্টি করেননি, মানে যে কোনো উপায় হোক ভগবানের ঘরে দোষ চাপাতেই হবে। এই জাতীয় নাস্তিকের দল, এদের গতির কথাও ব্যাখ্যা করলেন, তাও পরবর্তী এতে বলা আছে সব। শেষ চরম গতি কি নাস্তিকগণের? তানহং দিশত ক্রুরান সংসারেষু নরাধমান ক্ষিপামি অশুভান আসুরিষু এব জনিষু আসুরিং জনিমাপন্না মূঢ়া জন্মনি জন্মনি মা অপ্রাপ্তৈব কৌন্তেয় তত জানতি অধমান গতি। এই হলো তাদের অপগতি। নাস্তিকগণকে নিশ্চয়ই ভালো হয়েছে ভগবান বলেননি কথাটা, অথচ বর্তমান জগতে দেখুন আস্তিক আর নাস্তিকের সমান সম্মান। বরং যারা নাস্তিক, যারা নাস্তিকতা বেশিভাবে প্রকাশ করতে পারেন, তারাই আজকাল জগৎবরেণ্য। আজ কোথায় বাস করি আমরা? তত্ত্বদর্শন বলে কিছু নাই, ভালো মন্দের বিচার কিছু নাই, এই তো অবস্থা। অর্থাৎ সৎ এবং অসৎ দুজনেই সমতুল্য ব্যক্তি। কোথায় আছি আমরা যেখানে ভালো মন্দের বিচারই নাই? এটা কিন্তু কৃষ্ণের মুখের বাণী, সাধারণ মানুষ কেউ বলেননি, স্বার্থ বিজৃম্বিত হয়ে কেউ বলেননি। গতকাল আলোচনা করেছি ভগবানের সমালোচনা, আমরা বড় বাহাদুর ব্যক্তি, আমরাই ভগবান হতে চাচ্ছি, সুতরাং ভগবানের ভগবত্তা এখন বর্তমানে বিপদে পড়েছে। সেই সমাজে বাস করছি আজ আমরা, ভগবান তিনি এখন নো হ্যায়,
তার যা ক্ষমতা সব ক্ষমতাটুকু আমরা ছিনিয়ে নিতে চাই, ভগবানকে ক্ষুটরাম করে দিতে চাই। নাস্তিকের দুর্বুদ্ধি কি জানেন? দুষ্টু ছেলে যা বুদ্ধি। দুষ্টু ছেলে কি মনে করে, আমার গার্জিয়ান আমার থেকে একটু দূরে সরে থাক, তাহলে আমি আমার যথেচ্ছা চারিতা বেশ ভালোভাবে চালিয়ে যেতে পারব। ঠিক নাস্তিক গণেরও সেই বুদ্ধি, দুর্বুদ্ধি। ভগবান বলে একটা জিনিসকে যদি মেনে নিতে হয় তাহলে তো মুশকিল হয়ে যায় আমার, তাহলে আমি তো বেপরোয়াগিরি চালাতে পারবো না। সেই জন্যই ভগবান ভগবান নাই সব টুটাম কিচ্ছু বাদ দাও। এই হলো যুক্তি, কিন্তু অস্বীকার করেও তো রেহাই নাই। যিনি যত বড় নাস্তিক দেখা যায় আলটিমেটামে শেষকালে তিনিও একবার চিৎকার করে উঠছেন, ও গড সেভ মি ফ্রম দি ইম্পেন্ডিং ডেঞ্জার। কেন? তার পূর্ব পর্যন্ত সেই নাস্তিকের ভগবান কোথায় ছিলেন? মরবার পূর্ব মুহূর্তে এ কথা তার মুখে আসছে কেন, উচ্চারিত হচ্ছে কেন? তাহলে নাস্তিক আমরা হতে পারি না, আমরা ওটার কাজ কাছতে পারি, নাস্তিক হওয়া যায় না। যত নাস্তিক সকলেরই শেষকালে দেখা যায় এইরকম ধরনের মুখোক্তিগুলো। কোথায় থাকি তাদের কথাগুলো? তর্কের ক্ষেত্রে তারা এগুলো করে থাকে, কিন্তু সুখী সজ্জন সমাজ তারা তো এটাকে ঠিক ভালো বলবেন। সুতরাং যারা তত্ত্বদর্শনকে মেনে নিচ্ছেন তাদেরই বলা হবে বুদ্ধিমান, বুদ্ধিমতী বলা হবে। সেই শিক্ষাই তো দিয়েছেন গীতা ভাগবতে। গন্ধর্ব যক্ষ নর কিন্নর নাগ লোকান মুক্তাশ্চরন্তি মুনি চারণ ভূতনাথ বিদ্যাধর যোগমান ভুবনানিকাম। সেই যে নজন ঋষি, সেই নজন ঋষির কথা এখানে বর্ণনা করছেন। তাদের কি রকম গতি ছিল, কোথায় কোথায় তারা যেতেন, কোথায় তারা যেতে পারতেন না, সে কথাগুলো বলা হচ্ছে। বৈজ্ঞানিক উন্নতি আজ যথেষ্ট উন্নতির পথে, বৈজ্ঞানিক জগৎ দাবি করছেন তারা যে আমরা ভগবানকে হাজারবার সৃষ্টি করি আর হাজারবার তাকে মারি। আবার সেই বৈজ্ঞানিকগণ যখন কোন স্পুটনিক পাঠাচ্ছেন, যখন সেখানে গ্যাস সিলিন্ডার বার্স্ট করে, তখন আবার চিৎকার আসে, এসওএস পাঠানো হয়, আমাদের রক্ষা করা হোক। কে তাদের রক্ষা করবে? তারা তো ভগবানকে হাজারবার গড়েন আর হাজারবার মারেন। এই ঋষিগণ সব জায়গায় যাচ্ছেন, গ্যাস সিলিন্ডার নিয়ে গেছেন এমন কোনো প্রমাণ নেই, এখানে লেখা নেই। কিন্তু এখন যারা যাচ্ছেন সেখানে গ্যাস সিলিন্ডার আছে সামনে। তাদের অব্যাহত গতি সর্বত্র ছিল অপ্রতিহত। সুরলোক, সিদ্ধলোক, সাধ্য, গন্ধর্ব, যক্ষ, কিন্নর, নাগলোক, বিদ্যাধর লোক প্রভৃতি স্থানে তারা স্বেচ্ছানুসারে পরিভ্রমণ করতেন। এটা তাদের ক্ষমতা ছিল। চন্দ্রলোক আর চন্দ্রগ্রহ দুটো পৃথক জিনিস। চন্দ্রগ্রহে যদি বৈজ্ঞানিকগণ গেছেন এবং তারপরে যদি তারা আরো মঙ্গল গ্রহ, শুক্র গ্রহ ইত্যাদি তারা যাবেন, আপত্তির কথা কিছু নাই। কিন্তু ঋষিগণ যখন যেখানে গেছেন, বর্ণনা আছে সুন্দরভাবে, কিন্তু কোথাও কিন্তু গ্যাস সিলিন্ডার সঙ্গে নিয়ে গেছেন এই বর্ণনা ঋষিগণের ক্ষেত্রে। নারদ ঋষি সর্বত্রই পরিভ্রমণ করছেন, চতুষ্ণ সনক সনন্দন সনাতন সনৎ কুমার সর্বত্রই পরিভ্রমণ করেছেন, যখন যেখানে খুশি। এই নবযোগেন্দ্র এরাও যখন যেখানে খুশি চলে যাচ্ছেন, কিন্তু আশ্চর্যের কথা, তাদের ক্ষমতা আর বর্তমান বৈজ্ঞানিক জগতের ক্ষমতা পৃথক। একটা সাধন ভজনের ব্যাপার একটা আছে, সেই ব্যাপারটার কথা এখানে বলা হয়েছে। যে কথা নিয়ে আজ আলোচনা হচ্ছে, কথাটা আমাদের দেশ থেকে আসেনি। ম্যাটেরিয়াল সায়েন্স, সায়েন্স ইন ফিলোসফি অ্যান্ড ফিলোসফি এন্ডস ইন রিলিজিয়ান, এই কথাটা আমাদের দেশের কথা নয়, পাশ্চাত্য দেশ থেকে এসেছে। যারাই সব থেকে বড় শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, সেই বৈজ্ঞানিক বৈজ্ঞানিকের দেশ থেকে কথাটা এসেছে, সায়েন্স অ্যান্ড সিন ফিলোসফি, যেখানে বিজ্ঞানের কথা শেষ হয়েছে, দার্শনিক বিচার সেখানে আরম্ভ হয়েছে। দার্শনিক বিচার যেখানে শেষ হয়েছে সেইখানে অধ্যাত্ম জগৎ আরম্ভ হয়েছে। এই কথাটা আমাদের দেশের লোকের কথা নয়, নিশ্চয়ই এটা অস্বীকার করা হতো আমাদের দেশের কথা বলে, কিন্তু যেহেতু এটা পাশ্চাত্য দেশ থেকে এসেছে, এটা নিশ্চয়ই আমরা কিছু না কিছু মেনে নিতে পারি, কেননা আমরা তো সেই দেশের মুখাপেক্ষী। তারা কি দিচ্ছে আমাকে, আমাদের ঋষিগণ যা দিয়েছেন সেটুকু নেওয়ার ধরবার বুদ্ধি আমাদের আসেনি। তারা কি দিচ্ছে এইটুকু নিয়ে আমরা খুব চিন্তা ভাবনা করছি। ঋষিগণ কি দিয়েছেন সে দেশ তারা বলছেন যে ঋষিগণের থেকেই আমরা এটা পেয়েছি, আর আমরা কি চাচ্ছি তারা আমাদের কি দেবে। অদ্ভুত বিচার। কয়েক বছর আগে একবার ধর্মসভা হয়েছিল পাশ্চাত্য দেশে, হাজির ছিলেন পোপ, আর্চবিশপ সব হাজির ছিলেন, পৃথিবীর গণ্যমান্য ধর্ম সম্প্রদায়ের মুখপাত্রগণ সব হাজির ছিলেন। সকলের শেষে বক্তৃতা করেছিলেন পোপ। তিনি বললেন একটা কথা, ইন্ডিয়া গাইডেড বাই গড ক্যান লিড দি ওয়ার্ল্ড ব্যাক টু স্যানিটি। চিন্তা করবেন কথাটা আপনারা, ইন্ডিয়া গাইডেড বাই গড, ভারতবর্ষ কিরকম ভারত, ঈশ্বর কর্তৃক পরিচালিত ভারত, অধ্যাত্ম ভারত কি করতে পারে, ক্যান লিড দি ওয়ার্ল্ড, সমগ্র পৃথিবীকে পরিচালনা করতে পারে, ব্যাক টু স্যানিটি। তাহলে বর্তমান জগৎকে ইনস্যানিটিতে পেয়ে বসেছে। ইনস্যানিটি কি, পাগলামিটা কি, রণোন্মাদনা, যুদ্ধোন্মাদনা, মারামারি, কাটাকাটি, হানাহানি, ঈর্ষা, হিংসা, মাৎসর্য, এইটাই হলো তাদের পক্ষে পাগলামি। এর হাত থেকে সমগ্র জগৎকে রক্ষা করতে পারে অধ্যাত্ম ভারত, ধার্মিক ভারত, কথাটা সে দেশের ব্যক্তি বলছেন। আমাদের এসব কথাগুলো শুনবার অবসর হয় না। ভারত, অধ্যাত্ম ভারত সমগ্র পৃথিবীকে পরিচালনা করতে পারে, এই কথাটা কেন আমরা বুঝতে চেষ্টা করি না। পাশ্চাত্য দেশ যারা যা যা নিয়ে রিসার্চ করেছেন তাদের স্বীকৃতির মধ্যে রয়েছে যে আমরা ভারতের অমুক ঋষির আনুগত্যে আমরা এই জিনিস রিসার্চ করেছি, তাদের স্বীকৃতি রয়েছে, প্রত্যেকটি ব্যক্তির পিছনে পিছনে রয়েছে সেই স্বীকৃতি। সেখানে উদাহরণ দিয়ে বলা হয়েছে সক্রেটিস থেকে আরম্ভ করে পরপর সমস্ত যত সায়েন্টিস্ট, ফিলোসফার সব আছেন, তাদের কথা উল্লেখ করা রয়েছে। তারা আর্য ঋষির কোন শাখায় কিভাবে কোন থিওরি নিয়ে তারা আলোচনা করেছেন তারা পরিচয়গুলো দিয়ে গেছেন। অ্যারিস্টটল, তারপরে পরবর্তীকালে পিথাগোরাস এবং অন্যান্য ক্যান্ট, হেগেল, সমস্ত ডারউইন, সব থিওরিগুলো তারা নিয়ে আলোচনা করেছেন। আর্য ঋষিগণের এই থিওরি নিয়ে আমরা আলোচনা করেছি, আমরা কিন্তু সেটা বুঝতে চাচ্ছি না। তার এক ভদ্রলোক বলেছিলেন আমার কাছে, বললেন আমরা তো বর্তমানে মেডিসিন রাজত্বে আছি, তা কথাটা খুবই সত্য। আজ আমরা আমাদের ছেলেপেলেদের যা শিক্ষা দেওয়া হচ্ছে, দিচ্ছি আমরা, সেগুলো হলো সব ওই মেডিসিন পরীক্ষা, মেডিসিন, শিওর সাকসেস, সিক্রেট, সাজেশন, এই সব পড়ে এখনকার বর্তমানে ছেলে মেয়েরা আজ পরীক্ষা পাশ করে। অরিজিনাল টেক্সট আলোচনা করবার, দেখবার, শুনবার, পড়বার সুযোগ আমাদের হচ্ছে না। অরিজিনাল টেক্সট যদি আলোচনা করা যায়, বহু সুন্দর সুন্দর জিনিস আছে তার মধ্যে আমরা পাই সেগুলো, কিন্তু সেগুলো আজ আলোচনা করবার সুযোগ নাই। আমাদের দেশের মুনি ঋষিগণ তাদের যে অবদান, সে অবদান আমরা বর্তমানে বুঝে উঠতে পারছি না। যখনই কোন পাশ্চাত্য মনীষীর নাম করতে বলা হবে, আমাদের দেশের ছেলে মেয়েরা শিক্ষিত যারা, তারা কিন্তু ওই কেন্ট হেগেলের নাম অনেকের করে দেবেন। কিন্তু যদি বলা যায় পাঁচজন ঋষির নাম করো তোমরা, নাই মুখস্থ নাই বলতে পারবে। আশ্চর্য ব্যাপার, কেন বলতে পারছেন না তারা? ও ট্রেনিংটা তো দেওয়া হয়নি, সেই জন্যই তো অনভ্যস্ত। ঋষিগণ যে ব্যবস্থাগুলো দিয়েছেন শাস্ত্রে, সামাজিক ব্যবস্থাগুলো থেকে আরম্ভ করে সব কিছু একাধারে, রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, ধর্মনীতি, প্রত্যেকটি সম্বন্ধে তারা সুন্দর বিচার সব দেখিয়েছেন। তাদের কথা একবার মনে পড়ে না তো? মনু অত্রি যাজ্ঞবল্ক উষণা অঙ্গিরা যম আপস্তম্ভ সম্বর্ত তাত্তায়ন বৃহস্পতি পরাশর ব্যাস শঙ্খ নিকিতা দক্ষ গৌতম শতাত বৈশিষ্ট্য আদি ঋষিগণের নাম আমাদের ছেলে মেয়েরা জানে না। তাদের কি থিওরি, তাদের কি বক্তব্য বিষয়, তারা সমাজকে কি দিয়েছেন, এ নিয়ে আলোচনার অবসর নেই। অবাক লাগে, অথচ এরাই কিন্তু বহু সমালোচনায় মুখর, যারা কিছুই জানল না আমাদের দেশের সম্পদ, গুপ্তধন, লুকায়িত গুপ্তধন রয়েছে সেগুলো কিছুই জানল না, তারা সব জেনে ফেলেছে বলে অহংকার করে। কিন্তু আমাদের মনে ঋষিগণ তো সে অহংকার করেননি। বিশ্বের বিদ্বজ্জন বরেণ্য যারা সুধী সমাজ, তারা তো সে অহংকার করেননি। দেখতে পাওয়া যায় তাদের ভিতরে নিরভিমান নিরহংকার ভাব। এক ব্যক্তি, তিনি সেন্টার অফ গ্র্যাভিটি আবিষ্কার করলেন, মাধ্যাকর্ষণ শক্তি, স্যার আইজাক নিউটন। কথাটা কি বললেন তিনি? আমি জ্ঞান সমুদ্রে উপলখণ্ড সকল সংগ্রহ করছি। বাচ্চা শিশু যেমন সমুদ্রের ধারে রং বেরঙের ঝিনুক কুড়িয়ে বেড়ায়, রং বেরঙের পাথর কুড়িয়ে বেড়ায়, আমিও জ্ঞান সমুদ্রের তীরে সেই অতি সামান্য একটু কাজ করে যাচ্ছি। অহংকার নেই তো তার ভিতরে। দেখা যায় বিশ্বের যারা বিদ্বজ্জন বরেণ্য, তাদের ভিতরে অহংকার নাই, নিরভিমান নিরহংকার ভাব তাদের মধ্যে আছে। যারা অল্প কিছু শিখেছেন তাদের অহংকার প্রচণ্ড, এটা তো কল্যাণ হয় না। আমি শিখব, জানব, বুঝব, এই ভাবটি সব সময়, এই বৃত্তিটা সব সময় আমাদের ভিতরে থাকা উচিত, তবে আমাদের কিছু কল্যাণ। আর আমরা সব জেনে গেছি, বুঝে গেছি, শিখে গেছি, তাহলে তো আর জানবার শিখবার কিছু কোনো ক্ষেত্র থাকল না। এই শিক্ষাটাও তো দিয়েছেন ঋষিগণ। ঋষিগণের কথাগুলো পাশ্চাত্য দেশে গেছে, সেইখান থেকে ইংরেজি অনুবাদ হয়ে আবার এখানে এসেছে। আমি যদি আপনাদের সেরকম কথা বলি, আপনারা অবাক হয়ে যাবেন, এ তো এখনকার কথা বলছেন আপনি। না, ঋষিগণের কথা। সো কল্ড এক্সামিনেশন আর দি এনিমিজ অফ এডুকেশন। শুনুন, কারা খুশি হবেন, কারা আমার প্রতি অসন্তুষ্ট হবেন আমি জানি না, ঋষিগণের কথা, সেই দেশ থেকে অনুবাদ হয়ে এসেছে। সো কল্ড এক্সামিনেশন আর দি এনিমিজ অফ এডুকেশন, ডিগ্রিজ অ্যান্ড ডিপ্লোমাস অফ দি আর্মার অফ দি আর্মার্স অফ এ ফুল, ক্যারেক্টার ইজ দি অনলি সিকিউরিটি অফ ট্রু অ্যাডমিনিস্ট্রেশন, নো স্টেট মিনিস্ট্রি বাট মোরালিটি ক্যান এ কান্ট্রি রুল। কবিতা, কবিতা ছন্দে এসেছে। কথাগুলো শুনলে মনে হবে যে আজকালকার কথা এগুলো, তা নয়, ঋষিনীতি ঋষিগণের কথা এগুলো। তারা যে বুধ ভবিষ্যৎ দর্শী, তারা যে ত্রিকালজ্ঞ ঋষি, এসব কথাতে প্রমাণিত হয়। আজ আমরা সেগুলো কিছু কিছু মিলিয়ে নিতে পারি। ঋষিগণের কথা। 5000 বৎসর পূর্বে এই ভাগবত গ্রন্থ প্রচারিত হয়েছে, সংকলিত হয়েছে। 5000 বৎসর পরে দেশের কি অবস্থা হবে এর ভিতরে লিপিবদ্ধ করা আছে। কোন কোন রাজা কত বৎসর ধরে রাজত্ব করবেন বলা আছে, ফিউচার টেন্সে বলা আছে সব। কোন শাসন চলবে কত বৎসর, মৃচ্ছ শাসন কতদিন চলবে, তারপরে বর্তমান সময়ের কথাও লেখা আছে। পীত শাসন, পীত শাসন ব্যাখ্যা দেওয়ার নিশ্চয়ই প্রয়োজন নেই আমার। পীত জাতি কারা, ইয়েলো রেস কারা, আপনারা নিজেরা বুঝবেন। বর্তমানে পীত শাসন চলছে, কিন্তু পীত শাসন শেষ হবে, 12-13 বৎসর আর বাকি আছে, তারপরে পীত শাসনও শেষ হবে, সেটাও বলা আছে, বুঝানো আছে শাস্ত্রে। এসব কথাগুলো ভবিষ্যৎবাণী করা আছে। ঋষিগণে কিছু জানতেন না সেই ত্রিকালত করেছি, এটা বলা বোকামি। আজ এই বোকামি সবাই করে যাচ্ছে। ঋষিগণে কিছু জানতেন না, সমাজের কল্যাণ চিন্তা করা করতেন না, এখন আমরাই সমাজের কল্যাণ চিন্তা করতে বলেছি। কৃষ্ণ যখন গুরু সন্দীপনী মুনির গৃহে যখন গিয়েছিলেন বেদাধ্যয়ন করতে, 64 দিন মাত্র গুরু গৃহে ছিলেন কৃষ্ণ বলদেব। থাকবার নিয়ম 12 বৎসর, 12 বর্ষকাল, কিন্তু কৃষ্ণ বলদেব থাকলেন মাত্র 64 দিন। স্বয়ং ভগবান তারই নিঃশ্বাসিত বাণী বেদ, সেই ভগবান জগতের শিক্ষার জন্য গুরু গৃহে গেছেন। 64 দিনের মধ্যে 64 কলা বিদ্যা অভ্যাস সমাপ্ত হল। গুরু সন্দীপনী তাদের কি শিক্ষা দিয়েছেন বর্ণনা করা আছে ভাগবতে। সেখানে বলা আছে তিনি ধর্মনীতি, রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, মন্যাদি ধর্মশাস্ত্র একাধারে সব কিছু তাকে বর্ণনা করেছেন, শিখিয়েছেন। তাহলে ঋষিগণ কোনটা জানতেন না? ঋষিগণ অজ্ঞ ছিলেন কোন বিষয়ে? রাজ্য শাসন রাজা করেননি, নিশ্চয়ই মন্ত্রীগণ করেছেন, এবং সেই মন্ত্রীগণ সর্ববিদ্যা পারদর্শী ছিলেন, ঋষিগণ তাদের উপরে ছিলেন, তারাই রাজ্য শাসন করেছেন, সেটাও বর্ণনা রয়েছে শাস্ত্রে সব জায়গায়। সুতরাং সেই সর্বজ্ঞ ঋষিগণ তারা কিছু জানতেন না, তাদের কিছু বিদ্যা বুদ্ধির অভাব ছিল, এ কথাটা বলা তো অশালীন ব্যবহার তাদের, এটা কখনোই বলা উচিত নয়। যদি এরকম বলি তাহলে আমাদেরও সাজা আছে। সে সাবধান মানি পাশ্চাত্য দেশ থেকে এসেছে, আমার দেশে আসেনি, আমার দেশে সেটা বলা হয়নি। কথাটা কি, উই থিঙ্ক আওয়ার ফোরফাদার্স এন্ড সুপিরিয়ার্স ফুল, আমরা মনে করছি আমাদের যারা গুরুজন গার্জিয়ান তারা সব মূর্খ, অর্বাচীন, তারা কিছু জানেন না। আওয়ার ওয়াইজার সন্স এন্ড ডটার্স উইল নো ডাউট থিঙ্ক আস সো, চিন্তা করবেন। আমরা যখন শিখাচ্ছি আমার সমাজকে, ওরে আমার মা বাপ কিছু জানতেন না বোকা, আমার গুরুজনরা সব বোকা ছিলেন, এইটা যখন আমরা আমাদের সমাজকে শিখাচ্ছি এর প্রতিফলটিও পেতে হবে। আওয়ার ওয়াইজার সন্স এন্ড ডটার্স উইল নো ডাউট থিঙ্ক আস সো, আমাদের ছেলেমেয়েরাও আমাদের উপর ওই আইনটি প্রয়োগ করবে। সুতরাং হে ভাবি বংশধর, তোমরা সাবধান থাক, তোমরা যদি নাস্তিকতা শিখাও সমাজকে, সেই নাস্তিকতা তোমাদের ঘাড়ের পরে এসে পড়বে। আবার তোর শিল তোর নোড়া, তোরই ভাঙি দাঁতের গোড়া, এই শিক্ষাই এসে পড়বে, রেহাই তো নাই কারো। আমরা যেটা সমাজকে শিক্ষা দেব সেই শিক্ষা আমাদের ঘাড়ের পরে এসে পড়বে, আবার এর জন্য প্রস্তুত থাকতে হবে আমার। একদা নিমে সত্রম উপযোগুর যদৃচ্ছা বিতায়মান ঋষিহি রজনাধে মহাত্মনা। একদিন সেই নজন ঋষি তারা যদৃচ্ছাক্রমে মহাত্মা নিমি যেখানে নিমিরাজ যেখানে যজ্ঞ করছিলেন সেইখানে যজ্ঞভূমিতে এসে হাজির হলেন। ওই নয়জন ঋষি যারা পৃথিবীর সর্বত্র গমনাগমন করছেন অব্যাহত গতি যাতে, তারা একদিন যদৃচ্ছাক্রমে পরিভ্রমণ করতে করতে এই ভারতবর্ষে যে স্থানে মহাত্মা নিমিরাজ যজ্ঞ করছিলেন সেই নিমিরাজকে প্রশ্ন হতে পারে, বলছেন সেই নিমিরাজ হচ্ছেন আমাদের জনক রাজেরই পঞ্চম বংশধর রাজা, তার নাম নিমিরাজ, পরম ধার্মিক রাজা। তিনি দেশের কল্যাণের জন্য প্রজাগণের কল্যাণের জন্য বিভিন্ন স্থানে যাগ যজ্ঞ ইত্যাদি করছেন, সেই রকম এক যজ্ঞভূমিতে এসে হাজির হলেন এই নবযোগেন্দ্র নজন। তান দৃষ্টা সূর্য সংকাশন মহাভাগবতান্দ্রিক যজমান অগ্নয় বিপ্রা সর্বৈব কত স্থিরে। হে রাজন, তৎকালে সূর্যতুল্য অতি তেজস্বী মহাভাগবতকে দর্শন করে মহাত্মা নিমিরাজ যাজক বিপ্রবল আহ্বনীয় প্রভৃতি যাজ্ঞিক অগ্নিসম সফরে গমন করলেন। ঋষিগণকে আসতে দেখে তারা আসুন আসুন বলে তাদের স্বাগত সম্ভাষণ জানাচ্ছে। বিদেহস্থান বিপ্রেত্য নারায়ণ পরায়ণ প্রীত সংকুজয়চক্র আসন স্থান যথারথ। বিদেহরাজ নিমি উক্ত মুনিগণকে ভগবত ভক্ত জানতে পেরে পরম প্রীতি সহকারে তাদের বসতে আসন দিলেন এবং তাদের যথাযথ পূজা ইত্যাদি করলেন। তান রচমান তানরচমানন সরুচা ব্রহ্মপুত্রোপমান্নব পপ্রচ্ছ পরমকৃত প্রশ্রয়ও নতো নৃপ। নিজ নিজ কান্তি নিবন্ধন সমকাবি ব্রহ্মপুত্র গেলেন ন্যায় সোমান সেই নয়জন মুনিকে দর্শন করে খুব আনন্দিত হলেন সন্তুষ্ট হলেন এবং বিনয়াবনত ভাবে জিজ্ঞাসা করলেন, রাজা ভক্তগণকে দর্শন করে বৈষ্ণবগণকে দর্শন করে সন্তুষ্ট হয়েছেন, চিন্তা করবেন কথাটা, ভক্তকে দর্শন করে বৈষ্ণবকে দর্শন করে যদি কারো চিত্ত যদি আনন্দে উদ্বেলিত না হয় বুঝতে হবে পাষাণ করিল সে ব্যক্তি। বৈষ্ণব দেখিয়া পড়িব চরণে হৃদয়ের বন্ধু জানি কথাটা বলা হয়েছে, সাধুগুরু বৈষ্ণবকে দর্শন করে যদি কারো চিত্তে আনন্দ না আসে চিত্ত যদি প্রফুল্লিত না হয় তাহলে বুঝতে হবে তার হৃদয় বজ্রদুর্গ অপরাধী জীব বলতে সেটা বলতে হবে সেখানে মেনে নিতে হবে যদি ভক্তকে দর্শন করে কারো মনে আনন্দ না হয়। মহাত্মা নিমিরাজের চিত্ত প্রফুল্লিত হল আনন্দিত হল এবং তিনি বিনয়বনত ভাবে জিজ্ঞাসা করছেন হাত জোড় করেছেন আসুন আসুন প্রশ্ন করছেন, প্রশ্ন করতে গিয়েও সেখানে অহংকার প্রশ্ন করছেন, অহংকারপূর্ণ ব্যাপার তার মধ্যে নাই। হ্যাঁ মশাই এই প্রশ্নের উত্তর দেন, এটা কি উত্তর, এ দাম্ভিকতা নাই, হাত জোড় করেছেন দয়া করে বলুন, কাল আলোচনা হয়েছে, প্রশ্নের যদি উত্তর পেতে হয় তাহলে